ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান। শুভেচ্ছা, সবাইকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি সরকার কবিরুদ্দিন। বাংলাদেশে ভারতে এখন শনিবার রাত, এখানে ওয়াশিংটনে শনিবার বেলা ১১টা। অনুষ্ঠানে রয়েছে আজ জহুরুল আলমের রিপোর্টে নিশা দেশাই বিশওয়ালের মন্তব্য। রয়েছে মতিউর রহমান চৌধুরীর রিপোর্টে প্রফেসর ইউনুসের বক্তব্য। কলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট।
গত 23 মে মুম্বাইয়ের এক 22 বছরের তরুণ আরিফ মজির বাড়ি থেকে পালিয়ে ইরাকে চলে গিয়েছিল, আইএসআইএস এ যোগ দিয়ে রণক্ষেত্রে লড়াইয়ের স্বপ্ন চোখে নিয়ে।
তবে গোড়াতেই যথারীতি বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনে মোবারককে 2011 সালে তাঁর বিরুদ্ধে বিদ্রোহের সময় বিক্ষোভকারীদের হত্যার সঙ্গে তাঁর সম্পৃক্ততার অভিযোগ থেকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। এই ক্ষমতাচ্যুত নেতার বিরুদ্ধে সব অভিযোগ নাকচ করে দেওয়া হয়েছে সেই ঘোষণাটি দেবার আগে বিচারক আদালত কক্ষবর্তী লোকজনের সঙ্গে কথা বলেন। রায় ঘোষণার পর আদালত কক্ষ উল্লাসে ফেটে পড়ে। মিস্টার মোবারকের ছেলেরা এবং তার সঙ্গে অন্য আসামিরা তাঁর কপালে চুমু দেন। মিস্টার মোবারক স্ট্রেচারে বসে রায় শোনেন। তাঁর দীর্ঘ রায়ে বিচারক সাংবাদিকদের বলেন যে এই সিদ্ধান্ত ব্যাখ্যা করে 1430 পাতার এই মামলা সম্পর্কে না পড়ে তারা যেন কোনো মন্তব্য বা বিশ্লেষণ না করেন। মিস্টার মোবারককে স্বরাষ্ট্রমন্ত্রী এবং আরও 6 জন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা, যাঁদের বিরুদ্ধে হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগ ছিল, তাঁদেরকেও বেকসুর খালাস দেওয়া হয়েছে। 86 বছর বয়সী মোবারককে দুর্নীতির অভিযোগ থেকেও আগেই খালাস দেওয়া হয়। তবে বর্তমানে তিনি তহবিল তছরুফের দায়ে 3 বছরের কারাদণ্ড ভোগ করছেন। আফগান কর্মকর্তারা বলছেন যে একটি সাবেক ব্রিটিশ সামরিক ঘাঁটিতে আফগান সৈন্যদের বিরুদ্ধে তালিবান লড়াই চালিয়ে যাচ্ছে। হেলমান প্রদেশের গভর্নরের একজন মুখপাত্র বলছেন যে ওই আক্রমণে অন্তত 5 জন আফগান সৈন্য এবং 20 জন তালিবান যোদ্ধা নিহত হয়েছে। ওই প্রদেশেই ঘাঁটিটি অবস্থিত। কর্তৃপক্ষ বলছে গতকাল থেকে হেলমান প্রদেশের দক্ষিণাঞ্চলের এই ক্যাম্প বেস্টিয়ানে এই লড়াই শুরু হয়। কর্মকর্তারা বলেন যে অন্তত পক্ষে 9 জন তালিবান বিদ্রোহী নিহত হয়। এবছরের শেষ নাগাদ আন্তর্জাতিক জোটের অধিকাংশ সৈন্য প্রত্যাহারের অংশ হিসেবে ক্যাম্প বেস্টিয়ান গত মাসেই আফগান সামরিক বাহিনীর কাছে হস্তান্তর করা হয়। আফগানিস্তানের যুদ্ধের সময় ওই শিবিরেই ব্রিটিশ, মার্কিন এবং আন্তর্জাতিক বাহিনীর অন্যান্য সৈন্যরা থাকত। কর্মকর্তারা বলছেন যে হেলমান প্রদেশের সাঙ্গিন জেলায় একজন আত্মঘাতী বোমাবাজ সেনা চৌকিতে হামলা চালিয়ে কমপক্ষে 5 জন সৈন্যকে হত্যা এবং আরও 7 জনকে জখম করেছে। কাবুলে কর্মকর্তারা বলছেন যে সংসদ ভবনের কাছে তালিবান যোদ্ধারা একটি বিদেশি গেস্ট হাউসে আক্রমণ চালিয়েছে। বিস্ফোরণ এবং বন্দুকের গুলির শব্দ শোনা গেছে, কিন্তু এ ব্যাপারে পরিষ্কার কোনো তথ্য এখনও জানা যায়নি। সরকার বিরোধী আন্দোলনের অংশ হিসেবে দেশব্যাপী গণসংযোগ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শনিবার কুমিল্লায় এক জনসভায় সব দলের অংশগ্রহণের নির্বাচনের দাবি করেছেন। ওদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হবিগঞ্জে এক সমাবেশে বিএনপি জামাত জোটের তীব্র সমালোচনা করেছেন। ঢাকা থেকে আমাদের সংবাদদাতা আমির খসরুর রিপোর্টে শুনুন বিস্তারিত।
বেগম খালেদা জিয়া বলেছেন, 5 জানুয়ারির নির্বাচনের মাধ্যমে গঠিত বর্তমান সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই। আইন শৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য, অর্থনৈতিক এবং বিনিয়োগ পরিস্থিতির অবনতি হয়েছে দাবি করে তিনি বর্তমান সরকারের নানা কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেন। সব দলের অংশগ্রহণে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন।
নিরপেক্ষ সরকার চাই, এই কারণে এইচটিএমএল কাজ যদি করে আর আওয়ামী লীগের আমলে যে নির্বাচন হতে পারে না, এটা পরিষ্কার হয়ে গেছে।
বেগম খালেদা জিয়া বলেন, ক্ষমতায় যাওয়া বড় কথা নয়, দেশ বাঁচাতে এখন সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তুলতে হবে। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিবিয়ানা গ্যাসফিল্ডের সম্প্রসারণ প্রকল্প উদ্বোধনকালে 2021 সালের মধ্যে 20,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের আশাবাদ ব্যক্ত করেন।
2021 সালের মধ্যে আমাদের লক্ষ্য 20,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা, তবে আনমনে এর বেশি উৎপাদন ইনশাআল্লাহ আমরা করতে পারবো।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা হবিগঞ্জে এক জনসমাবেশে বিএনপি এবং জামাত জোটের তীব্র ভাষায় সমালোচনা করেছেন। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বাড়ি থেকে পালিয়ে ইরাকে আইএসআইএস এ যোগ দেওয়ার এক তরুণ সেখান থেকে পালিয়ে এখন দেশে ফিরেছে। এ বিবরণীটি দিয়েছেন আমাদের কলকাতা প্রতিনিধি গৌতম গুপ্ত।
গত 23 মে মুম্বাইয়ের এক 22 বছরের তরুণ আরিফ মজির বাড়ি থেকে পালিয়ে ইরাকে চলে গিয়েছিল আইএসআইএস এ যোগ দিয়ে রণক্ষেত্রে লড়াইয়ের স্বপ্ন চোখে নিয়ে। সেই তরুণ এখন ইরাক ছেড়ে পালিয়ে তুরস্ক হয়ে মুম্বাইতে ফিরে এসেছে। মুম্বাই বিমানবন্দরে পুলিশের হাতে আটক হওয়ার পর আরিফ বলেছে, আইএসআইএস এর আদর্শে তার বিশ্বাস অটুক রয়েছে বটে, কিন্তু সে পালিয়ে এসেছে তাকে সরাসরি যুদ্ধ করবার সুযোগ দেওয়া হয়নি বলে। উল্টে আইএসআইএস তাকে টয়লেট সাফাইয়ের কাজ দিয়েছিল, কেননা আইএসআইএস মনে করে ভারতীয়রা একেবারেই যোদ্ধা নয়। পুলিশ বলছে আইএসআইএস আরিফের একেবারেই মগজ ধোলাই করে ফেলেছে। আইএসআইএস এর হত্যালীলা নিয়ে কোনো অনুশোচনা বোধ করে না আরিফ। ইঞ্জিনিয়ারিং এর ছাত্র আরিফ পালিয়েছিল তিন বন্ধুর সঙ্গে, বন্ধুরা এখনো ইরাকেই আটকে রয়েছে। তবে আরিফ সত্যি পালিয়ে এসেছে নাকি আইএসআইএস এর কোনো গোপন নির্দেশ এখানে হাসিল করতে চায়, সেটা যাচাই করে দেখছে পুলিশ।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
ভারতে উপকূল সুরক্ষা এবং সাইবার অপরাধ দমনের উপর জোর দিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। দেশের পুলিশের মহানির্দেশকদের দুদিনের সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরমাশিষ ঘোষ রায়ের টেলিফোন বার্তা।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ভারতের সুস্থিতি নষ্ট করতে পাকিস্তানের মাটি থেকে কিছু সংগঠন চেষ্টা চালাচ্ছে। আইএসআইএস এর কার্যকলাপ উদ্বেগের বিষয়। যুব সম্প্রদায়ের একাংশ কিভাবে বিভ্রান্ত হয়ে আইএসআইএস এর মতাদর্শে বিশ্বাসী হয়ে পড়ছে তা খতিয়ে দেখার প্রয়োজন বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মনে করেন। দেশের সুরক্ষায় উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিকে বিচ্ছিন্নতাবাদী শক্তি, বামপন্থী উগ্রবাদ এবং জঙ্গি মোকাবিলায় তৎপর হতে হবে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেছেন। পরমাশিষ ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
তুরস্কের 17 শতকের সুলতান আহমেদ মসজিদ, যা ব্লু মস্ক নামেও পরিচিত, সেখানকার মুফতি রাহমি ইয়ারিন নামাজ পড়ানোর সময় পোপ ফ্রান্সিস তাঁর পাশে দাঁড়িয়ে হাত জোড় করে মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন। তুরস্কের 3 দিনের সফরে ফ্রান্সিসের ছিল আজ দ্বিতীয় দিন। পরে ফ্রান্সিস বর্তমানে ইস্তাম্বুল, তদানীন্তন কনস্টান্টিনোপলের হাগিয়া সোফিয়া, যা কিনা ব্যাজেন্টাইন আমলের গির্জা ছিল, সেটি দেখতে যান। 1453 সালে মুসলমানরা ওই অঞ্চল বিজয় করার পর গির্জাটিকে মসজিদে পরিণত করে। এখন সেটি একটি জাদুঘর। আজ শনিবার ইসলামিক স্টেট দলটি সিরীয় কুর্দি সীমান্ত সংলগ্ন শহর কোবানিতে হামলা চালিয়েছে। খবরে বলা হচ্ছে যে তারা তুরস্কের ভেতর থেকে এই আঘাত আনতে পারে। এই শহর দখলের লড়াইয়ে এরকম আক্রমণ এই প্রথম। কুর্দি কর্মকর্তাবৃন্দ এবং সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, তুরস্ক এবং কোবানির মধ্যকার সীমান্ত পারাপার এলাকায় আত্মঘাতী বিস্ফোরণের মধ্য দিয়ে এই হামলার সূচনা এবং তারপর আরও আত্মঘাতী বোমা আক্রমণ হয়েছে। তুর্কি কর্মকর্তারা এ ব্যাপারটি নিশ্চিত করেনি যে আক্রমণটি তুরস্কের ভেতর থেকেই চালানো হয়েছিল কিনা। কোবানিতে ইসলামিক স্টেটের আত্মঘাতী বোমাবাজরা নিজেদের শরীরে বিস্ফোরণ ঘটানোর পর কুর্দি এবং আইএস যোদ্ধাদের মধ্যে লড়াই বেঁধে যায়। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে যে এই সব সংঘর্ষে অন্তত 25 জন যোদ্ধা মারা যায়, যাদের বেশিরভাগই ইসলামিক স্টেটের জিহাদি। রাশিয়া সাবমেরিন থেকে নিক্ষিপ্ত একটি নতুন আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সফল হয়েছে। ক্ষেপণাস্ত্রটি পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। মস্কোর প্রতিরক্ষা মন্ত্রক বলছে যে শুক্রবার সুমেরু অঞ্চলের ব্যারেন্টস সাগরের তলায় পারমাণবিক ডুবোজাহাজ থেকে এই বুলাভা ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়। বলা হচ্ছে যে এই বুলাভা রকেট 10টি পারমাণবিক অস্ত্র নিয়ে প্রায় 8,000 কিলোমিটার অতিক্রম করতে পারবে। 2009 সাল থেকে এই রকেট তৈরির কাজ চলছিল। বিশ্ব সংবাদ এখনকার মতো এখানেই শেষ হল।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে। যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিভাগের সহকারী মন্ত্রী নিশা দেশাই বিশওয়াল বলেছেন, বাংলাদেশের জনগণই স্থির করবেন পরবর্তী নির্বাচন বাংলাদেশে কবে অনুষ্ঠিত হবে। ঢাকা থেকে তার সফর সমাপনী সংবাদ সম্মেলনের বিবরণ পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা জহুরুল আলম।
বাংলাদেশে তার তিন দিন ব্যাপী সফরের সমাপনী দিনে শনিবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে নিশা দেশাই বিশওয়াল বাংলাদেশে সার্বজনীন গণতন্ত্র প্রতিষ্ঠার তাগিদ দিয়ে বলেন, এ বিষয়ে তার দেশ বাংলাদেশের সাথে সহযোগিতা অব্যাহত রাখবে।
বিএনপি
চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে তার বৈঠক সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বাংলাদেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে যুক্তরাষ্ট্রের সমর্থনের কথা তার কাছে পুনর্ব্যক্ত করেছেন বলে জানান। যুক্তরাষ্ট্রের সহকারী মন্ত্রী গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য রাজনৈতিক সংলাপের উপর জোর দিয়ে সকল রাজনৈতিক দলকে দায়িত্বশীলতা ও শান্তিপূর্ণ উপায়ে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার তাগিদ দেন।
The responsibility of all political leaders to use political space responsibly and peacefully.
যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশী পণ্যের জিএসপি সুবিধা ফিরে পাওয়ার জন্য বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করলেও তিনি বলেন, এ বিষয়ে অবশ্য সিদ্ধান্ত নেবে ইউএস স্টেট রিপ্রেজেন্টেটিভ ইউএসটিআর এর কার্যালয়।
Respect to GST, that is a review that will be undertaken through the U.S. Trade Representative's office, and I don't have any further information as to that process at this time.
Nisha Deshai Biswal, Bichar Bohirbhuto Huttakando, O Manobadikar Longhoner Moto Kormokander Bishoye, Udbeg Prokash Kore Bolen, Ghotonagulo Shushto Todonto Hoa Uchit. Tini Bolen, Je Sokol Shonsthagulo E Sokol Kormokander Sathe Jorito, বাংলাদেশ সরকারের উচিত তাদের জবাবদিহিতা নিশ্চিত করা। যুক্তরাষ্ট্রের সহকারী মন্ত্রী তার তিন দিনের বাংলাদেশ সফরকালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, সংসদে বিরোধী দলের নেতা রওশন এরশাদ, সরকারি কর্মকর্তা, তৈরি পোশাক শিল্পের নেতৃবৃন্দ ও কর্মী এবং সুশীল সমাজের ব্যক্তিবর্গের সাথে বৈঠক করেন ও মত বিনিময় করেন। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 202-619-3062।
সামাজিক ব্যবসা বিষয়ক মেক্সিকো সম্মেলনে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন নোবেল বিজয়ী বাংলাদেশের প্রফেসর মোহাম্মদ ইউনুস। সম্মেলনে 50 দেশের 750 প্রতিনিধি অংশ নেন। সেখান থেকেই আমাদের প্রতিনিধি মতিউর রহমান চৌধুরী আজ এই রিপোর্টটি পাঠিয়েছেন।
সামাজিক ব্যবসা তত্ত্বের জনক নোবেল বিজয়ী প্রফেসর ইউনুস মনে করেন, অচিরেই সামাজিক ব্যবসা একটি আন্দোলনে পরিণত হবে, কারণ বিশ্বব্যাপী দারুণ এক উন্মাদনা ইতিমধ্যে লক্ষ্য করা যাচ্ছে। মেক্সিকো সম্মেলনের সমাপনী বক্তব্য শেষে এই প্রতিনিধিকে বলেন, এটা এখন আর স্বপ্ন নয়, বাস্তবে রূপ পেতে শুরু করেছে। 85 দেশের 750 জন প্রতিনিধির অংশগ্রহণ এটাই প্রমাণ করে সামাজিক ব্যবসা এগিয়ে চলেছে নতুন শক্তিতে।
এটা তো এক ধরনের একটা আন্দোলন তো বটেই, যে যারা আসছে তারা আন্দোলনের একটা অংশ, যে কিন্তু এটা ব্যবসায়িক আন্দোলন, যে ব্যবসা ভিন্ন রকমের হতে পারে। যেটা আমরা প্রচলিত যে ব্যবসা আছে সেটা যে মুনাফা কেন্দ্রিক যে ব্যবসা, সেই ব্যবসাকে ডিঙিয়ে বা ব্যবসার সমান্তরাল ভাবে আরেক ধরনের একটা ব্যবসা সৃষ্টি করা যায়, যেখানে মুনাফা অর্জনটা বড় ইস্যু না, ইস্যু হলো যে মানুষের মঙ্গল সৃষ্টি করা। এই মঙ্গলের কাজে কারা কি করছে, কেন করছে, এখানে ছোট ছোট উদ্যোগ আছে, যেমন তরুণ সম্প্রদায় তারা তাদের উদ্যোগের কথা বললো এবং তারা আরো কিভাবে এটাকে সম্প্রসারিত করে, বহু দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এসছে, ছাত্ররা এসছে, ছাত্রীরা এসছে, তাদের উদ্যোগগুলো কি হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া কি পরিবর্তন আনছে।
পরবর্তী শীর্ষ সম্মেলন হবে বার্লিনে, এটা হবে সপ্তম শীর্ষ সম্মেলন। প্রফেসর ইরুস তার সমাপনী বক্তৃতায় সামাজিক ব্যবসার নতুন দিক তুলে ধরে বলেন, আশার কথা, বহুজাতিক কোম্পানিগুলো এখন বুঝতে শুরু করেছে একতরফা পুঁজির বিকাশ তাদের জন্য চ্যালেঞ্জ বয়ে আনতে পারে। মেক্সিকো শীর্ষ সম্মেলনে তাদের অংশগ্রহণ নতুন এক আশার সঞ্চার করেছে, মন্তব্য করলেন প্রফেসর ইউনুস। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, মেক্সিকো।
মেক্সিকো থেকে এখন আমরা আমাদের শ্রোতাদেরকে নিয়ে যাচ্ছি ভারতে, কলকাতায়। শিক্ষার গুণগত মান উন্নয়নের উপর জোর দিয়েছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। উত্তর কলকাতায় মেট্রোপলিটন ইনস্টিটিউটের সার্ধ শতবর্ষ সমাপনী অনুষ্ঠানে এ বক্তব্য রাখেন তিনি। সেখান থেকে রিপোর্ট পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি করলেই হবে না, তার গুণগত মান উন্নয়ন জরুরি, বলেছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। আজ উত্তর কলকাতার ঐতিহ্যবাহী মেট্রোপলিটন ইনস্টিটিউশন মেনে সার্ধ শতবর্ষ সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। তিনি বলেন, বিজ্ঞান গবেষণায় দীর্ঘদিন নোবেল পুরস্কার প্রাপক তালিকায় ভারতের নাম নেই। আন্তর্জাতিক এই স্বীকৃতি থেকে আমরা কেন বঞ্চিত হচ্ছি তা এখন ভেবে রাখা দরকার। আগামী কয়েক বছরে দেশের অর্ধেকের বেশি জনসংখ্যা হয়ে দাঁড়াবে 25 বছর বা তার কম বয়সীদের, সেক্ষেত্রে তরুণ প্রজন্মের প্রতিভাকে কাজে লাগাতে হবে। উচ্চশিক্ষায় এদেশের ছেলেরা কেন বিদেশে পাড়ি দিচ্ছে তা ভেবে দেখার সময় এসেছে বলেও রাষ্ট্রপতি উল্লেখ করেছেন। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
এখন বিজ্ঞান পর্ব আজকের। বাংলাদেশে লেসিক অস্ত্রোপচারের ক্ষেত্রে পায়োনিয়ার হচ্ছেন চক্ষু বিশেষজ্ঞ রশিদ হায়দার। লেসিক সার্জন ডক্টর হায়দার এসেছিলেন ওয়াশিংটনে এই কদিন আগেই। বাংলাদেশে লেসিক অস্ত্রোপচারের নানান দিক নিয়ে তার সঙ্গে কথা বলেন তাহেরা কিবরিয়া।
চোখের চিকিৎসায় লেসিক সার্জারি এক যুগান্তকারী সংযোজন। এই বিশেষ ধরনের অস্ত্রোপচারের পর চশমা ব্যবহার করার প্রয়োজন হয় না। দৃষ্টিশক্তি ঠিক করে নেওয়ার এই অভিনব পদ্ধতিটি শুরু হয়েছে প্রায় এক দশকের ওপরে। এ সম্পর্কে খুব স্পষ্ট ধারণা আমাদের অনেকেরই নেই। ডক্টর রশিদ হায়দার, বাংলাদেশে আপনি প্রথম লেসিক সার্জারি শুরু করেন, এই লেসিক পদ্ধতি কি এবং যে কেউ চাইলেই কি লেসিক সার্জারি করতে পারেন?
লেসিক সার্জারি চশমার বিকল্প এবং চশমা যাদের পাওয়ার আছে তাদের পাওয়ারটা ছাড়িয়ে দেওয়ার জন্য লেসিক করা হয়। এবং লেসিক সার্জারি আপনি যেমন বললেন প্রায় নতুন 10-15 বছর এসছে, এটা আমাদের বাংলাদেশেও মাত্র 2000 সালে গিয়েছে। এবং যারা চশমা পরে, যেটা আপনি জিজ্ঞাসা করছেন, যারা চশমা পরে তাদের এক কথায় চশমা ছাড়িয়ে দেওয়া যায়, তার মধ্যে একটু কিন্তু আছে। এবং সেটা হচ্ছে 18 বছরের নিচে করা হয় না এবং তার উপরে যে কোনো বয়সে করা হয়, কিন্তু 40 বছরের উপরে গেলে আবার কিছু রেস্ট্রিকশন আছে, সেগুলো আমাদের কিছু পরীক্ষা করার পদ্ধতি আছে, সেগুলো দেখার পরে ইয়েস অর নো হতে পারে, কিন্তু অনেকেই করতে পারে 40-এর পরেও। তবে সব থেকে ভালো বয়স 18 থেকে 40 বছরের মধ্যে প্রায় সব রকমের পাওয়ার।
এই ক্ষেত্রে ন্যারো অ্যাঙ্গেল এবং ওয়াইড অ্যাঙ্গেল যেটা বলা হয়ে থাকে সেই ক্ষেত্রেও কি প্রযোজ্য?
খুবই ভালো একটা কোশ্চেন। ন্যারো অ্যাঙ্গেল ওয়াইড অ্যাঙ্গেল জিনিসটা হলো এটা রিলেটেড টু গ্লোকোমা। গ্লোকোমা হলো চোখের একটা প্রেশার, যেমন আমাদের শরীরে ব্লাড প্রেশার হয় সেরকম চোখের নিজস্ব একটা প্রেশার আছে, যেটা অপটিমাম প্রেশার আমাদের থাকতে হয় চোখের নর্মাল কাজের জন্য। সেটা যদি কম হয় খারাপ, সেটা যদি খুব বেশি হয় খারাপ। এখন আপনার প্রশ্ন হলো, গ্লোকোমা দুই রকমের আছে, ন্যারো অ্যাঙ্গেল এবং নর্মাল অ্যাঙ্গেল। সেটাকে ন্যারো অ্যাঙ্গেলটাকে বলা হয় ক্লোজড অ্যাঙ্গেল, আর নর্মাল অ্যাঙ্গেলও গ্লোকোমা হতে পারে, সেটা হলো ওপেন অ্যাঙ্গেল। এখন এই অ্যাঙ্গেলের সঙ্গে লেসিকের কোনো সম্পর্ক নাই, কিন্তু একটা ব্যাপার, যদি গ্লোকোমার টেন্ডেন্সি থাকে তাহলে লেসিক করা হয় না, এটা একটা কন্ট্রাইন্ডিকেশন। এটা ওই পরীক্ষার সময় বলে দেওয়া হয়, এগুলো সব পরীক্ষা করা হয়।
আপনি প্রথম 2000 সালে এই লেসিক সার্জারি বা অস্ত্রোপচার শুরু করেছেন, আপনার সেই অভিজ্ঞতার কথা কিছু জানতে চাচ্ছি।
আমি বিদেশে ছিলাম যখন প্রথম লেসিক নিয়ে যাই, তখন অবশ্যই বিশ্বাস করবেন যে পাবলিকে, আমাদের দেশে কেন, প্রায় অনেক দেশে লেসিক শব্দটাই জানত না। এর জন্য আমাদেরকে প্রচুর কাজ করতে হয়েছে এবং প্রথম প্রথম মানুষ বেশ ভয় পেত। আফটার অল লেসিকটা একটা করা হয় নর্মাল চোখের উপরে, চশমা দিয়ে যে দেখে কম বয়সের ছেলেমেয়েরা, এখন কথা হচ্ছে তুমি ভয় পেত। কিন্তু এখন এমন একটা ব্যাপার হয়েছে, লেসিক একটা যুগান্তকারী অপারেশন যেমন বললেন আপনি, এটা মানুষে এমন ভাবে অ্যাকসেপ্ট করেছে চশমার যে খারাপ সাইড গুলো যদি আমরা তুলে ধরি সে অনেক কথা, কিন্তু কথা হচ্ছে চশমা পড়তে চায় না, এটা শুধু বিউটির জন্য না, চশমা পড়তে চায় না নানান কারণে। আমি আপনাকে উদাহরণ দিই, বহু মেয়ের, লক্ষ লক্ষ মেয়ের বিয়ে হয় না মোটা চশমা বলে। চশমা ইজ এ লাইফ চেঞ্জিং অপারেশন, এটা সারা জীবনকে বদলে যায়। যে চশমা খুললে যে কিছুই দেখে না, উইদিন ফিউ সেকেন্ডস সারা দুনিয়া তার কাছে পরিষ্কার হয়ে যায়, কমপ্লিকেশন অলমোস্ট নীল।
একবার লেসিক করার পর দৃষ্টিশক্তি কি একই থাকে?
লেসিক করা হয় 90% পিপুল উইথ মাইনাস পাওয়ার, মায়োপি, যারা দূরে দেখে না। তো এখন 18 বছর পর্যন্ত আমাদের গ্রোথ এবং মাইনাস পাওয়ার বাড়ে গ্রোথের সময়, 18-20 পরে মাইনাস পাওয়ার সাধারণত বাড়ে না। লেসিক ইউজুয়ালি দুবারের বেশি করা হয় না। আচ্ছা, 40 পরে তো পাওয়ার বাড়তে থাকে, নিকটের পাওয়ার, দূরের পাওয়ার, এগুলোকে পেশেন্টকে বুঝিয়ে দিয়ে যদি করা যায়, এখানে পেশেন্ট 60-75% পেশেন্ট এটা করে, এমন বয়সে এটা করা হয় যে পাওয়ার চেঞ্জ হলেও তারা সেটুকু অ্যাকসেপ্ট করে এবং একেবারে কাছে না দেখার থেকে হয়তো বড় লেখা দেখতে পায়। এটা আমি অনেক ডিসকাশন করার পর, কাউন্সিলিং এর পরে এটা করা হয়, তবে পাওয়ার চেঞ্জ হয় মোর আফটার 40।
তো বাংলাদেশে এই অস্ত্রোপচার করার ফলে আপনারা সফলতা কতটুকু পেয়েছেন?
সফলতা তো প্রথম কোশ্চেনই এটা হয় পেশেন্টের কাছ থেকে, আমি বলবো অলমোস্ট, ডাক্তাররা কোনদিনই বলে না, কোনো গ্যারান্টি দেয় না, এটা আমাদের নিয়ম। তো আমি বলবো 100% ইন এ সেন্স, চোখ খারাপ হয় না, এইটা আমরা প্রথমে বলি, ইউ উইল নেভার গেট ব্লাইন্ড। আপনার পাওয়ার একটু কম বেশি হতে পারে কিন্তু চোখ নষ্ট হয় না, এবং সাকসেস রেট সেই হিসেবে বলতে গেলে 100%। ইন্টারনেট খুলে দেখতে পারেন আপনারা, সব দেশেই এটা মোটামুটি 95-97 এরকম বলা হয়। সেটুকু কিন্তু চোখ নষ্টের ব্যাপার না, সেটুকু কম বেশির ব্যাপার। কিছু কমপ্লিকেশন আছে টেকনিক্যাল, যেটা মেকানিক্যাল একটা মেশিনে তো করা হয়, সেখানে কিছু কম বেশি হয়, কিন্তু সব থেকে ইন্টারেস্টিং হলো কমপ্লিকেশন যেটা হয় সেটা আবার ঠিক করা যায়।
ডক্টর রশিদ হায়দার, এতক্ষণ আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ, আমি খুব খুশি হলাম আপনাদের সাথে কথা বলে।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন। শুনবেন এখন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন থাকে।
প্রায় 5 দশকের সামরিক শাসনের পর 4 বছরের আগে বার্মা গণতন্ত্রের পথে যাত্রা শুরু করে। 2011 সালের বসন্তে নবনির্বাচিত বিশেষত একটি অসামরিক সরকার সেখানে ক্ষমতা গ্রহণ করে এবং সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক সংস্কারের পথে ধীরে ধীরে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে শুরু করে। 2012 সালের নভেম্বর মাসে প্রেসিডেন্ট হিসেবে অধিষ্ঠিত প্রেসিডেন্ট বারাক ওবামাই প্রথম বার্মা সফর করেন। বার্মার রাজনীতিবিদ এবং গণতন্ত্রপন্থী নেত্রী অন সান সুচির সঙ্গে তার ইয়াঙ্গুন স্থবাস ভবনে সংবাদ সম্মেলনে তিনি তার সেই অভিজ্ঞতার কথা বর্ণনা করেছেন। প্রেসিডেন্ট ওবামা বলেন তার কথায়, গত 2 বছরে গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন আমরা লক্ষ্য করেছি। অর্থনীতি সমৃদ্ধ হতে চলেছে, রাজনৈতিক বন্দীদের মুক্তি দেওয়া হয়েছে, এখন নতুন নতুন সংবাদপত্র এবং সংবাদ মাধ্যম কাজ করছে, বার্মার সামরিক বাহিনী থেকে শিশুদের অব্যাহতি দেওয়া হয়েছে, আর এসবই হচ্ছে সব বড় ধরনের পরিবর্তন যা বার্মার জনগণের জন্য বৃহত্তর সুযোগ সুবিধা এবং সমৃদ্ধির সুযোগ বয়ে আনবে। তিনি বলেন তার কথায়, এছাড়াও এটা এখন পরিষ্কার যে এখনও কতটা কঠিন শ্রম দিতে হবে এবং বহু দুষ্কর চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে। প্রেসিডেন্ট ওবামা বলেন তার কথায়, সংস্কারের এই প্রক্রিয়া কোনো অবস্থাতেই শেষ হয়নি, অনেকের কাছেই সফলতা দ্রুত হারে আসেনি এবং দ্রুত হারে তার ব্যাপ্তি ঘটেনি। জনগণ যেন নিজগৃহে নিরাপদ থাকতে পারেন এবং তাদের জন্য কর্তৃপক্ষের বা ব্যক্তিবিশেষ যাদের কার্যব্যবস্থার জন্য দণ্ড দেয়া হয় না তাদের জোরপূর্বক হয়রানি থেকে জনগণ যেন রেহাই পান। জনগণকে স্বপ্ন বাসনা পূরণের ক্ষমতা দিতে হবে এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আগামী বছর বার্মার জাতীয় নির্বাচনে জনগণ অংশগ্রহণ করে তাদের জাতির ভাগ্য নির্ধারণ করতে পারেন তা নিশ্চিত করতে হবে। বার্মাকে গণতন্ত্রের পথে এখন বেশ কতগুলো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে, যার মধ্যে রয়েছে আইনের শাসন জোরদার করা, বার্মায় পুরোপুরি একটি অসামরিক সরকার গঠনে সংসদীয় পরিবর্তন আনা, বার্মার বহুজাতিক জাতিগোষ্ঠী দলগুলির মধ্যে উত্তেজনা প্রশমন এবং বৈষম্য দূর করা, বার্মার জনগণের জন্য অধিকতর নিরাপত্তা এবং অর্থনৈতিক সুযোগ সুবিধা নিশ্চিত করা এবং মানবাধিকার রক্ষা জোরদার করা। দুবছর আগে প্রেসিডেন্ট ওবামা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বার্মা যদি গণতন্ত্রের অগ্রগতির ধারা অব্যাহত রাখে তবে যুক্তরাষ্ট্র তাদের সাফল্যে সহযোগিতা প্রদান অব্যাহত রাখবে। প্রেসিডেন্ট ওবামা বলেন তার কথায়, যুক্তরাষ্ট্র সেখানে অব্যাহত সংস্কার এবং পরিবর্তে সে সঙ্গে বৃহত্তর সহযোগিতা এবং আগামী দিনে বন্ধুত্বের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে।
সম্পাদকীয় শুনলেন, এতে যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন থাকে। শুনবেন এখন বিশ্ব সংবাদ সংক্ষিপ্ত সংস্করণে, শোনাচ্ছেন আনিস আহমেদ।
মিশরের সাবেক প্রেসিডেন্ট হুসনে মুবারককে 2011 সালে তাঁর বিরুদ্ধে বিদ্রোহের সময়ে বিক্ষোভকারীদের হত্যার সঙ্গে তাঁর সম্পৃক্ততার অভিযোগ থেকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। এই ক্ষমতাচ্যুত নেতার বিরুদ্ধে সব অভিযোগ নাকচ করে দেয়া হয়েছে সেই ঘোষণাটি দেবার আগে বিচারক আদালত কক্ষভর্তি লোকজনের সঙ্গে কথা বলেন। রায় ঘোষণার পর আদালত কক্ষ উল্লাসে ফেটে পড়ে। তাঁর দীর্ঘ রায়ে বিচারক সাংবাদিকদের বলেন যে এই সিদ্ধান্ত ব্যাখ্যা করে 1430 পাতার এই মামলা সম্পর্কে না পড়ে তারা যেন কোনো মন্তব্য বা বিশ্লেষণ না করেন। আফগান কর্মকর্তারা বলছেন যে একটি সাবেক ব্রিটিশ সামরিক ঘাঁটিতে আফগান সৈন্যদের বিরুদ্ধে তালিবান লড়াই চালিয়ে যাচ্ছে। হেলমান্দ প্রদেশের গভর্নরের একজন মুখপাত্র বলছেন যে ওই আক্রমণে অন্তত 5 জন আফগান সৈন্য এবং 20 জন তালিবান যোদ্ধা নিহত হয়েছে। ওই প্রদেশেই ঘাঁটিটি অবস্থিত। কর্তৃপক্ষ বলছে গতকাল থেকে হেলমান্দ প্রদেশের দক্ষিণাঞ্চলের এই ক্যাম্প ব্যাস্টিয়নে এই লড়াই শুরু হয়। কর্মকর্তারা বলেন যে অন্ততপক্ষে 9 জন তালিবান বিদ্রোহী নিহত হয়। এবছরের শেষ নাগাদ আন্তর্জাতিক জোটের অধিকাংশ সৈন্য প্রত্যাহারের অংশ হিসেবে ক্যাম্প ব্যাস্টিয়া গত মাসেই আফগান সামরিক বাহিনীর কাছে হস্তান্তর করা হয়। আফগানিস্তানের যুদ্ধের সময় ওই শিবিরেই ব্রিটিশ, মার্কিন এবং আন্তর্জাতিক বাহিনীর অন্যান্য সৈন্যরা থাকত। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলছেন যে তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবিত প্রস্তাব নিয়ে অগ্রসর হবেন, যাতে বলা হয়েছে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে। আজ কায়রোতে আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীদের উদ্দেশ্যে মিস্টার আব্বাস বলেন যে তিনি এই প্রস্তাবের খসড়া তৈরির ব্যাপারে সলা পরামর্শ শুরু করবেন, তবে তিনি এজন্য কোনো সময়সীমার কথা বলেননি। তিনি আরও বলেন যে খসড়া প্রস্তাব নিয়ে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে রাজি। গত মাসে ফিলিস্তিনি কূটনীতিকরা একটি খসড়া প্রস্তাব নিরাপত্তা পরিষদের সদস্যদের মধ্যে বণ্টন করেন। ওই প্রস্তাবে 2016 সালের নভেম্বর মাসের মধ্যে পূর্ব জেরুজালেম সহ ফিলিস্তিনি অঞ্চল থেকে ইসরায়েলে সম্পূর্ণ সরে আসার কথা বলা হয়েছে। রাশিয়া সাবমেরিন থেকে নিক্ষিপ্ত একটি নতুন আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সফল হয়েছে। ক্ষেপণাস্ত্রটি পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। মস্কোর প্রতিরক্ষা মন্ত্রক বলছে যে শুক্রবার সুমেরু অঞ্চলের ব্যারেন সাগরের তলায় পারমাণবিক ডুবোজাহাজ থেকে এই বুলাভা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। তুরস্কের 17 শতকের সুলতান আহমেদ মসজিদ বা ব্লু মস্ক নামে পরিচিত সেখানকার মুফতি রাহমি ইয়ারান নামাজ পড়ানোর সময় পোপ ফ্রান্সিস তাঁর হাত জোড় করে মাথা নিচু করে তার পাশে দাঁড়িয়েছিলেন। তুরস্কের 3 দিনের সফরে ফ্রান্সিসের ছিল আজ দ্বিতীয় দিন। আজ শনিবার ইসলামিক স্টেট দলটি সিরীয় কুর্দি সীমান্ত সংলগ্ন শহর কোবানিতে হামলা চালিয়েছে। খবরে বলা হচ্ছে যে তারা তুরস্কের ভেতর থেকে এই আঘাত হানতে পারে। এই শহর দখলে লড়াইয়ে এরকম আক্রমণ এই প্রথম।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হচ্ছে। অনুষ্ঠান পরিবেশনায় আজ প্রকৌশলীর দায়িত্ব পালন করলেন সিড্র্যাক ফ্র্যাঙ্কলিন। স্টুডিও প্রযোজকের ভূমিকায় ছিলেন সেলিম হোসেন। আগামীকালের অধিবেশনে যোগদানের আমন্ত্রণ জানিয়ে আমি সরকার কবিরুদ্দিন আপাতত এখানেই বিদায় নিচ্ছি। সালাম, নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন সবাই।
This program has come to you from the Voice of America, Washington.